بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমাদের আলোচনা হচ্ছে বিইজনিল্লাহ তাআলা ডক্টর মোহাম্মদ বিন আমর উমর বজমল হাফিজাহুল্লাহ আস-সাবাত আলা আল-মানহাজ এই আর্টিকেল থেকে। এখান থেকে গত দিনে আমাদের আলোচনা, যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম সেটা ছিল, শেখ হাফিজাহুল্লাহ বলছেন, আল মুমিন মামুরুন বিসসবর ওয়া আন আল আকিবাতা লিত-তাকওয়া ওয়া আন ইউমিনা বি আন আল আকিবাতা লিত-তাকওয়া। যে প্রত্যেক মুমিনে ধৈর্য ধারণের জন্য আদিষ্ট এবং এই বিশ্বাস পোষণের জন্য আদিষ্ট যে শেষ পরিণতি, উত্তম পরিণতি তাকওয়া অবলম্বনকারীদের জন্য রয়েছে। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে শেখ হাফিজাহুল্লাহ কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের অবতারণা করেছেন, উল্লেখ করেছেন, যে আয়াতগুলোতে আল্লাহ আজ্জা ওয়া জাল তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন ধৈর্য ধারণের এবং তার তাসবিহ তাহমিদ করার জন্যে। এবং কোনো অবস্থাতেই বিরুদ্ধবাদীদের কথাবার্তায় মনের মধ্যে সংকীর্ণতা বা মনকে সংকুচিত না করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং যখনই মনের মধ্যে কোনো ধরনের সংকুচতা কিংবা এই যে বিরুদ্ধবাদীদের দুঃখ কষ্ট বা জ্বালাতন পেয়ে যদি মনের মধ্যে কোনো ধরনের সংকীর্ণতা আসে, তাহলে সেই সংকীর্ণতাকে দূর করার জন্য তাসবিহ এবং তাহমিদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে সেটাকে দূর করার নির্দেশ দিয়েছেন। যেমন কোরআনে কারিমে আমরা গত সপ্তাহে এই বিষয়টা উল্লেখ করেছি, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেছেন, ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাববিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। যে আমি অবশ্যই জানি তারা যা আপনাকে যা বলে, আপনার সম্পর্কে যা বলে, তাতে করে আপনার হৃদয়ের মধ্যে সংকীর্ণতা আসে। এমত অবস্থায় ফাসাববিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের সপ্রশংস তাসবিহ করুন, ওয়াকুম মিনাস সাজিদিন এবং আপনি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হন। ওয়াকুম মিনাস সাজিদিন, সেজদাকারীদের অন্তর্ভুক্ত হওয়া অর্থাৎ সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হওয়া, এই নির্দেশ দেওয়া হয়েছে। এই কারণেই দেখা যায় যে যখনই কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরেশান করে তুলত বা কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব পেরেশান হয়ে যেতেন, তখন দ্রুত তিনি সালাতের আশ্রয়ে নিতেন। যেমন হাদিসে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরাবু মা ইয়াকুনু আল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু আদ-দুআ, সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে, সবচেয়ে কাছাকাছি অবস্থানে যায়, সেজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে সেজদারত অবস্থায়। অতএব এই এমত অবস্থায় অর্থাৎ সেজদারত অবস্থায় তোমরা বেশি বেশি দোয়া করো। এবং কোরআনে কারিমে আল্লাহ আজ্জা ওয়া জাল নির্দেশ দিয়েছেন ইমানদারদেরকে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর সাহায্য প্রার্থনা করো বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং সালাতের, ধৈর্য ধারণের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। এই সব কাতাঈ বা অকাট্য দলিলগুলো, বিশেষ করে কোরআনে কারিমের বর্ণিত সুস্পষ্ট আয়াতগুলোর দ্বারা প্রমাণিত হয় যে মুসলমানদের বা ইমানদারদের সমষ্টিগত কিংবা ব্যক্তিগত যে কোনো সমস্যার উত্তরণের, যে কোনো সমস্যা থেকে উত্তরণের মাধ্যম হলো সবর এবং সালাত, সবর এবং তাসবিহ তাহমিদ, ধৈর্য ধারণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করা, তার প্রশংসা বর্ণনা করা। এগুলো হচ্ছে যে কোনো সংকট থেকে উত্তরণের মাধ্যম। সেই সংকটটা কোনো ব্যক্তিগত হোক, সমস্যা হোক, অথবা সমষ্টিগত কোনো সমস্যা হোক, এটি হচ্ছে মুসলমানদের ইমানদারদের সংকট থেকে উত্তরণের মাধ্যম। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, এই মাধ্যমটাকেই প্রথমে গ্রহণ করতে হবে সমস্যার সমাধানের জন্য, এটাকে বাদ দিয়ে। যদি মুসলমানরা অন্য কোনো পথে নিজেদের ব্যক্তিগত কিংবা সমষ্টিগত কোনো সমস্যা সমাধান করতে চায়, তাহলে সেই পথে সমস্যার সমাধান হবে না। যদি হতো তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন না ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, যে আয়াতে বলা হয়েছে ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই বাস্তবতা অবশ্যই প্রত্যেক মুসলমানকে এই বিষয়টা বুঝতে হবে যে মুসলমানদের সমস্যা, যে কোনো সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেসক্রাইবকৃত যে পথ, সেই পথ, সেই পন্থা, সেই পদ্ধতি তাদেরকে অবলম্বন করতে হবে। এর বাইরে অন্য কোনো পথে, অন্য কোনো উপায়ে তাদের সমস্যার সমাধান হবে না। অত্যন্ত সুস্পষ্ট নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার রাসূলের প্রতি, ফাসবির লিহুকমি রাব্বিক, ফাসবির আলা মা ইয়াকুলুন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন ওয়ালি রাব্বিকা ফাসবির, ফসবির লেহকমে রব্বিক ওলা তুতি আমিন হুম আসিমান ও কফোরা ওয়াসবির ওমা সবরু খা ইল্লা বিল্লাহ। এই যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দিয়েছেন ধৈর্য ধারণের। তো যেখানে সবর বা ধৈর্য ধারণের নির্দেশ রাসূলের জন্য রয়েছে, সেখানে তার উম্মতের জন্য এই নির্দেশটা আরও কত বেশি প্রবলভাবে এটা প্রযোজ্য এটা বলার অপেক্ষা রাখে না। এবং কোরআনে কেরিমের যে ঘটনাগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, হ্যাঁ, সেখানেও দেখা যায় যে মুসিবত থেকে উত্তরণ বা মুসিবত থেকে সমস্যা থেকে সংকট থেকে উত্তরণ যারা পেয়েছেন তারা তাসবিহ তাহমিদ এবং ধৈর্যের দ্বারাই মুসিবত থেকে নাজাত পেয়েছেন। যেমন ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা সম্পর্কে আমরা জেনেছি, আল্লাহ আজ্জা ওয়াজ্জাল বলেছেন লাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিদ্দিন। এমনি ভাবে আইয়ুব ইযা নাদা রাব্বাহু রাব্বি আন্নি মাসসানিয়া আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নিআমাল আবদ ইন্নাহু আওয়াব। আমি তাকে ধৈর্য ধারণ ধৈর্যশীল পেয়েছি, যে কারণে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম শারীরিকভাবে যে কঠিন সমস্যার মধ্যে পড়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অবস্থা থেকে তাকে মুক্তি দিয়েছেন, তাকে তার জান মাল ঔলাদ সব কিছুর মধ্যে বারাকা বাড়িয়ে দিয়েছেন। সেটা কিসের মাধ্যমে আইয়ুব আলাইহিসসালাম অর্জন করলেন? সবরের মাধ্যমে। এখানে মূল বিষয় হচ্ছে আল মুমিন মামুরুম বিসসবর, আল মুমিন মামুর বিসসবর ওয়া আনাল আকিবা ওয়া আন ইউমিনা বি আনাল আকিবাতা লিত-তাকওয়া। মুমিন ইমানদার, প্রত্যেক ইমানদারই ধৈর্য ধারণের জন্য আদিষ্ট, তাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সাথে সাথে তাকে বিশ্বাস পোষণ করতে হবে যে সে যদি সঠিকভাবে ধৈর্য ধারণ করতে পারে তাহলে শেষ পরিণতি তাকওয়া অবলম্বনকারীদের জন্যই, উত্তম পরিণতিটা তাকওয়া অবলম্বনকারীদের জন্য। ইতিমধ্যে একজন মুমিন তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা আসুক কিংবা মুসলমানদের সামষ্টিকভাবে যদি যে সমস্ত সমস্যা যে সমস্যাগুলো তাদের সামনে আসবে এসব কিছুরই মোকাবেলা করতে হবে সবার দিয়ে, তাসবিহ তাহমিদ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাত আল্লাহর কাছে সেজদার মাধ্যমে, দোয়ার মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, সাহায্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, হ্যাঁ, বিস-সবরি ওয়াস-সালাহ ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। তো এইটাই হচ্ছে মুসলমানদেরকে এই বিষয়টা অনুধাবন করতে হবে যে আমাদের যে কোনো সমস্যা সেই সমস্যা থেকে নাজাতের উপায় বা মাধ্যম হলো আস-সবর ওয়াস-সালাহ, আস-সবর ওয়াত-তাসবিহ বিহামদি রব্বিক, আল্লাহ প্রশংসা তাসবিহ এবং ধৈর্য। এটা হচ্ছে প্রথম এবং সবচেয়ে বড় মাধ্যম। এটা এই মাধ্যমগুলো যদি অবলম্বন করা যায় তাহলেই দেখা যাবে যে মুসলমানদের সামনে যত বড় সমস্যা আসুক না কেন তারা খুব সহজেই সেটা থেকে উত্তরণ পেয়ে যাবে। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সম্পর্কে বলছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে আমি তাদের আপনার বিষয়ে তাদের 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 বিষয়ে আপনার জন্য আমি যথেষ্ট, অর্থাৎ তাদের মোকাবেলার জন্য আমি যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি? তাকে নির্দেশ দেয়া হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া আবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেয়া হলো ধৈর্য ধারণের। তো মুসলমানদের কোনো বিষয়ে তাদের সামনে যত বড় মুসিবত দেখা যায় যে আজকে কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত, ইভেন মুসলমান নামদারিরাও মুসলমানদের বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তো তাদের এই রকম ইসলাম বিদ্বেষীদের বা ইসলামের শত্রুদের এ সমস্ত এই কারসাজিগুলো দেখে তাদের এই লাফালাফি তাদের বাড়াবাড়ি দেখে আমাদের ভীত শঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের ভীত শঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদেরকে আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা, আস-সবর, এবং এই বিশ্বাস পোষণ করা বি আন্নাল আকিবাতা লিত-তাকওয়া, যে তাকওয়া অবলম্বনকারীদের জন্যই উত্তম পরিণতি তাদের জন্যই। আমাদের কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদাগুলো সেই ওয়াদাগুলোতে দৃঢ় বিশ্বাস পোষণ করা। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুতরাং যে যিনি তার রসুলকে হিদায়ত সহ এবং দীনে হক দিয়ে পাঠিয়েছেন যাতে করে লিউজহিরাহু আলা দ্বীন কুল্লি, অন্য সব দিনের উপরে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, সেটা কাফের সেটা মুশরিকরা এটাকে অপছন্দ, তারা যদিও এটাকে অপছন্দ করে, তো অন্য সব দিনগুলোর উপরে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ আজ্জা ওয়া জাল তার রসুলকে হিদায়ত সহ এবং এই দিনে হাক দিয়ে পাঠিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে এই দিন এটা কী হবে, অন্য সব দিনগুলোর উপরে এটা বিজয়ী হবে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আস-সবর, আস-সবর আমাদের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী তার ইবাদত। আমাদের কাজ হচ্ছে আল্লাহর তসবিহ এবং তাহমিদ, আল্লাহর কাছে বিনত হওয়া। এটি আমরা যদি মনে মুসলমানরা যদি মনে করে যে বাহ্যিক সাজ সরঞ্জাম যুদ্ধাস্ত্র এগুলা দিয়ে তারা বিজয় অর্জন করতে পারবে, অন্য দিনগুলোকে বা আল্লাহর শত্রুদেরকে তারা পরাজিত করতে পারবে, তাহলে এই ধারণা সম্পূর্ণ ভুল এবং একটা ভ্রান্ত ধারণা। কারণ মুসলমানদের প্রকৃত শক্তি তাদের কিসের মধ্যে? আল ইমান, ইমান এবং তাকওয়ার মধ্যেই তাদের শক্তি। মুসলমানদের বিজয় তাদের সবর এবং ইবাদার মধ্যেই নিহিত। বাহ্যিক সাজ সরঞ্জাম এগুলা কখনো মুসলমানদেরকে বিজয় এনে দিতে পারবে না, তাদেরকে সফলতা দিতে পারবে না। এবং এর উদাহরণ গজওয়াতুল উহুদে, উহুদের মধ্যে মুসলমানদের জন্য একটি চরম শিক্ষা রয়েছে। যখন কিছু সংখ্যক মুসলমানদের অন্তরের মধ্যে এরূপ একটা ধারণা চলে আসছিল যে বদরের যুদ্ধে আমরা সংখ্যায় ছিলাম মাত্র কয়জন, 313 জন, এর মধ্যে আমাদের সাজ সরঞ্জাম কিছু ছিলই না, বলতে গেলে কিছুই ছিল না, কিন্তু এরপরেও যেহেতু আমরা এত সব কাফেরদের উপরে বিজয়ী হয়ে গেলাম, তাদের 70 জনকে হত্যা করলাম, তাদের 70 জনকে বন্দি করে আনলাম, অনেক মালে গনিমত আমরা লাভ করতে পারলাম, তো এখন আমরা তো সংখ্যায় অনেক বেড়ে গেছি এবং আমাদের কাছে কিছু সাজ সরঞ্জাম আছে, যুদ্ধাস্ত্র আমাদের কাছে আছে। সুতরাং বিজয়ের বিষয়ে, বিজয়ের ব্যাপারে আমাদের আর চিন্তার কারণ নেই, আমরা অবশ্যই বিজয়ী হব। এই যে সাজ সরঞ্জাম এবং নিজেদের সংখ্যা, যে আমাদের সংখ্যা বেড়ে গেছে, আমাদের কাছে যুদ্ধাস্ত্র কিছু আছে, সুতরাং বিজয় আমাদের অনিবার্য। এই যে সাজ সরঞ্জাম এবং নিজেদের সংখ্যা বেশি সংখ্যার উপরে তাদের যে আস্থা বা কিছুটা নির্ভরতা চলে আসার কারণে দেখা গেল যে গাজওয়াতুল উহুদের শুরুর দিকে মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়ছিলেন, অথচ ওয়ফিহিম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি, সরজমিন উপস্থিতি থাকা সত্ত্বেও গাজওয়াতুল উহুদে মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এর কারণটা কি? এর কারণ ছিল এটাই যে যেখানে তাদের পুরোপুরি নির্ভরতা, আস্থা, পুরো বিশ্বাস এটা থাকার কথা ছিল আল্লাহ আজ্জা ওয়াজাল্লার উপরে, সেই জায়গাতে তাদের মধ্যে কিছুটা বিচ্যুতি চলে আসছিল, যে তারা নিজেদের সাজ সরঞ্জামের উপরে কিছুটা উপরে তাদের কিছুটা নির্ভরতা চলে আসছিল। সেই শিক্ষা দেওয়ার জন্যই গজওয়াতুল উহুদের শুরুর দিকে মুসলমানরা বিপর্যস্ত হয়ে গেছিলেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন, যখন তারা আবার পুনরায় তাদের ইমানকে পাকাভুক্ত করে আল্লাহর দিকে, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করছেন। তো এই বিষয়টা আমাদের বোঝা দরকার, যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতেও শুধুমাত্র সামান্য হেরফের হওয়ার কারণে মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়ছিলেন, তো সেখানে আজকে মুসলমানরা যদি মনে করে যে নিজেদের বাহ্যিক সাজ সরঞ্জামগুলো দ্বারাই কিংবা নিজেদের শক্তি আর সামর্থ্য দ্বারাই তারা কী করবে আল্লাহর দুশমনদের উপরে বিজয় অর্জন করতে পারবে, তাহলে সেটা কখনো সম্ভব হবে না। এটার একমাত্র মুসলিমদের উপরে বা আল্লাহর শত্রুদের উপরে বিজয় লাভের একমাত্র উপায় হচ্ছে আস-সাবর ওয়াল ইবাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ এবং ধৈর্য ধারণ। এবং সেই ধৈর্য ধারণটা কী সবর, সে বিষয়ে আমরা এতে পূর্বে বিস্তারিত আলোচনা করেছি যে সবর কী। সবর হচ্ছে আল্লাহর আনুগত্যের উপরে ধৈর্য ধারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকার উপরে ধৈর্য ধারণ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফয়সালা, সেই ফয়সালাগুলোর উপরে ধৈর্য ধারণ। এটাই হচ্ছে, এই তিনটা বিষয়ের সমন্বিত রূপটাই হচ্ছে সবর। তো এই বিষয়টা যদি আমরা সঠিকভাবে বুঝি, তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ প্রত্যেকটা পদক্ষেপেই কিংবা প্রত্যেকটা বিষয়ে মুসলমানরা সফলতা অর্জন করতে সক্ষম হবে। যেমন আমরা গত সপ্তাহে, এর আগে যে আলোচনা হয়েছে, ওই আলোচনাতে আমরা কিছুটা উল্লেখ করেছিলাম যে আজকে বিশ্বের বিভিন্ন জায়গাতে দেখা যায় যে এই যে ইসলামের নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক বিদ্রুপাত্মক ছবি বা কার্টুন অঙ্কন করা হচ্ছে, ইসলামের নামে বিভিন্ন বিদ্রুপাত্মক ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। তো এই সমস্ত বিষয়ে যখনই কোনো মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী কোনো বিষয়ের বিরুদ্ধে, শরিয়াত নিয়ে, শরিয়তের বিরুদ্ধে যখনই কোনো ইসলামের কোনো শত্রুরা, আল্লাহর কোনো শত্রু কোনো ধরনের প্রপাগান্ডা চালাবে, কর্মকাণ্ড চালাবে, তো এসবের মোকাবেলায় আমাদের করণীয় কী? মিছিল, মিটিং, হ্যাঁ, এগুলা না, অবশ্যই না, এইগুলা ওই সব সমস্যার সমাধান করতে পারবে না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন যে আমি যারা ঠাট্টা বিদ্রুপকারীদের ব্যাপারে আপনার জন্য আমি যথেষ্ট। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দুশ্মনদের মোকাবেলায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যথেষ্ট এই দুশ্মনের মোকাবেলার জন্য, দীনকে হেফাজতের জন্য, মুসলমানদের হেফাজতের জন্য, ঠাট্টা বিদ্রুপকারীদেরকে তাদেরকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আজ্জা ওয়াজাল যথেষ্ট। আমাদের কাজ হলো আসসবর ওয়াসসাবাত, আসসবর ওয়াসসাবাত, আর এই বিশ্বাস পোষণ যে আনাল আকিবাত লিত্তাকওয়া, তাকওয়া অবলম্বনকারীদের জন্যই শেষ পরিণতি। তো এইটা দেখা গেছে যুগে যুগে এমন অনেক অসংখ্য নজির রয়েছে, হ্যাঁ, যে যখনই কেউ ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হয়তো একটু সময় দিয়েছেন, মোহলত দিয়েছেন, হ্যাঁ, কিন্তু এদেরকে পাকড়াও করেছেন। আর যাদেরকে দুনিয়াতে পাকড়াও করেননি, আখেরাতে তাদের পাকড়াও অবধারিত হয়ে আছে, তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। আমহেল হোম রুয়েদা, তাদেরকে একটু সময় দেয়া। এবং এছাড়াও এই যে ইসলামের দুশ্মনদের প্রপাগান্ডাকে, তাদের কর্মকাণ্ড, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য, এখানে এই বিষয়টা স্পষ্টভাবে আমাদের বুঝতে হবে, ইসলাম বিদ্বেষীদের, ইসলামের শত্রুদের প্রপাগান্ডা, তাদের কর্মকাণ্ডগুলোকে প্রতিহত করার জন্য মুসলমানদের সবচেয়ে বড় কাজ, প্রথম কাজ হচ্ছে আসসবরু ওয়াসসাবাত আলা দীনিল্লাহ, আসসবরু ওয়াসসাবাত আলা দীনিল্লাহ, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর দিনের উপরে টিকে থাকা। নিজেকে প্রথমে দিনের উপরে টিকিয়ে রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, এখানে কথা হলো যে এই সবার, আর এই সবারটাই কি আমাদের জন্য যথেষ্ট, এটাই কি কী করবে? হ্যাঁ, এটি হচ্ছে মূল কাজ, এটাই হচ্ছে মূল কাজ। পরবর্তী কাজগুলো আসলে এর মধ্যেই, এই সবরের মধ্যেই কিন্তু অন্যান্য যে কাজগুলো, সেই কাজগুলো সবরের মধ্যেই কিন্তু নিহিত রয়েছে, সবরের মধ্যেই কিন্তু অন্যগুলা নিহিত রয়েছে। এটাতে কেউ এই বিষয়টা ভুল বোঝার কোনো কারণ নেই যে সবর, যে হ্যাঁ তারা তাদের কাজ করছে, আমরা বসে বসে দেখি, আমরা সবর করলাম, বাস। সবরের অর্থ কিন্তু আসলে প্রকৃত অর্থে এটা না, কারণ আমরা যদি দেখি যে সবর কাকে বলে, আসসবরু আলা তাআতিল্লাহ, আসসবর আন মাআসিয়াতিল্লাহ, আসসবর আলা আকদারিল্লাহ, এই তিনটা বিষয়ের সমন্বিত রূপ যদি হয় সবর, তাহলে আসসবর আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে ধৈর্য ধারণ, সেই আনুগত্যের মধ্যে কিন্তু অনেক সব কিছুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছুর আদেশ দিয়েছেন সব কিছুই কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ সূচক একটা কি আদেশ। এই বিষয়, এই সবগুলা বিষয় কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত, সবরের মধ্যে অন্তর্ভুক্ত। সবর বলতে কখনো এইটুকু বোঝার অবকাশ নেই যে আমি সব কিছু বাদ দিয়ে দেব বা শুধু চেয়ে চেয়ে দেখবো, এটি আমি কিছু বলবো না। সাধারণত অনেক সময় যে আমাদের বাঙালি মুসলিম সমাজে সবর বলতে লোকজন এইটাকেই বুঝে যে আমার আর কিছু করার নেই, আমি শুধু চেয়ে চেয়ে দেখবো আর বাস, এটাই সবর। কখনো না, এটা সবরের অর্থ এটা না। এই তিনটা বিষয়ের সমন্বিত রূপ হচ্ছে সবর, আসসবরু আলা তাআতিল্লাহ, আসসবরু আন মাআসিল্লাহ, আন মাআসিয়াতিল্লাহ, আসসবরু আলা আকদারিল্লাহ। আর এর পরের কাজ হলো
যে এই সবরের উপরে অটল এবং অবিচল থাকা, আস-সাবাত আলা দীনিল্লাহ, তাহলেই সফলতা আসবে। আল্লাহর শত্রুদেরকে প্রতিহত করা এটা সহজ হবে, নতুবা এই যে ইসলাম বা মুসলমানদের অবস্থা দেখে যদি হায় হতাশ করা হয় কিংবা নিজেদের জ্ঞান বুদ্ধি মতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় মুসলমানদের অবস্থার উন্নতি সাধনের জন্য, তাদেরকে এই নির্যাতন নিপীড়ন থেকে উদ্ধার করার জন্য যদি নিজস্ব বিবেক বুদ্ধির ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে খাসারা অনিবার্য, বিফলতা অনিবার্য। কারণ নিজের মুসলমানরা তাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি দ্বারা যদি কিছু করতে যায়, তাহলে তাদের এই পদ্ধতি বা তাদের এই কাজটা কখনো সুফল বয়ে আনবে না। কারণ মুসলমানের কাজ হচ্ছে ইসলাম, মুসলমানের কাজ হচ্ছে ইস্তিসলাম, সাবমিশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধের কাছে সাবমিশন করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পন্থা এবং যে পদ্ধতির নির্দেশনা দিয়েছেন, ওই পন্থা এবং ওই পদ্ধতি অবলম্বন করতে হবে, তাহলে সফলতা এবং বিজয় অনিবার্য। নতুবা এই যে হায় হতাশ করা কিংবা মুসলমানদের অবস্থা দেখে একদম বিচলিত হয়ে পড়া, এইভাবে এই বিচলিত হওয়ার দ্বারা কিংবা এই হায় হতাশ করে কোনো উপকার করা যাবে না বা এটা কোনো কাজে আসবে না, এটা নেক্সট হায় হতাশই হবে, কিংবা এই যে নিজেদের মধ্যে যে নিজে বিচলিত হওয়া বা উদ্বিগ্ন হওয়া, হ্যাঁ এটা শুধু বিচলিত বা উদ্বিগ্ন হওয়াই হবে, কিন্তু এটার এই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ দেখাবে না। এটা এই পর্যায়ে শেখ মোহাম্মদ বিন ওমর বাজমুল হাফিজাহুল্লাহ বলেছেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায়, ওই হাদিসটা কি, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়ুদু গরিবান কামা বাদা, এই হাদিসের ব্যাখ্যায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিছু কথা নিয়ে এসেছেন, এবং এটা ছিল এই কথাগুলোর অবতারণা এখানে অত্যন্ত প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক কীভাবে, যে এই হাদিসে কী বলা হয়েছে, বাদা আল ইসলাম ও গরিবান ওয়া সায়ুদু গরিবান কামা বাদা অথবা লিল গুরাবা, ইসলাম আত্মপ্রকাশ করছে, শুরু হয়েছে গরিবান, এটা অপরিচিত হিসাবে, অ্যাজ এ স্ট্রেঞ্জার হিসাবে, ওয়া সায়ুদু গরিবান কামা বাদা, এটা যেভাবে শুরু হয়েছিল ওইভাবেই আবার কি ওই অবস্থায় প্রত্যাবর্তন করবে, আর ফাতুবা লিল গুরাবা, স্ট্রেঞ্জারদের জন্যই হলো জান্নাতের সুসংবাদ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাগুলো তিনি এখানে নিয়ে এসেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে এই যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নিষেধ করেছেন যে যারা ইসলামে প্রবেশ করেনি বা যারা ইসলাম কবুল করেনি তাদের ব্যাপারে বা তাদের নিয়ে তিনি যেন বিচলিত না হন, তাদের বিষয় নিয়ে তিনি যেন, তারা ইসলাম কবুল করেনি দেখে তিনি যেন তার অন্তরের মধ্যে যেন মনের মধ্যে কোনো সংকীর্ণতা যেন না আসে, এটা শুরুতে ইসলামের শুরুতে যেমন না আসে এটা যেন কখনো না আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন যে এটা নিয়ে আপনি বিচলিত হবেন না যে কয়জন ইসলাম কবুল করলো বা কারা ইসলামে প্রবেশ করলো না, এটা নিয়ে আপনার মন খারাপ করার কিছু নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নিষেধ করছেন যে ইসলাম, যারা ইসলামে প্রবেশ করেনি, একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিয়ে যে লোকজন সবাই ইসলাম কবুল করুক এবং ইসলাম কবুল করার মুসলমানদের সংখ্যা খুব কম দেখে স্বাভাবিকভাবে একজন মানুষ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে কিছুটা তিনি মনের দিক থেকে কিছুটা তার মধ্যে বিচলতা, উদ্বিগ্নতা এবং কিছু সংকীর্ণতা চলে আসছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নিষেধ করলেন যে না, এইখানেই আপনার বিচল উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বা মন খারাপ করার কিছু নেই। বা দা আল ইসলাম ও গরিবান, এই যে একজন দুজন করে ইসলামের মধ্যে লোকজন আসত, তো এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে মনটা সংকীর্ণ হত। কিন্তু আল্লাহ আজ্জা ও জাল্লা তার নবীকে নিষেধ করলেন। এমনিভাবে মুসলমানরা ইমানদারগণ ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কাফিরদের ষড়যন্ত্র দেখে বা মুসলমানদের যে বর্তমান দুরাবস্থা দেখে চিন্তিত হওয়ার বা বিচলিত হওয়ার হওয়া থেকে নিষেধ করা হয়েছে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাজ থেকে নিষেধ করা হয়েছে, ঠিক এমনিভাবে ইমানদারদের জন্য এই বিষয়টা নিষিদ্ধ যে তারা মুসলমানদের এই দুরবস্থা দেখে কিংবা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের ষড়যন্ত্র দেখে, ইসলামের দুশমনদের ষড়যন্ত্র দেখে তারা যেন চিন্তিত না হন, তারা যেন বিচলিত না হন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে দেখা যায় অনেক মানুষ যখন কোনো মুনকার বা অসৎকর্ম হতে দেখে অথবা ইসলামের অনেক বিষয়গুলোর মধ্যে যে পরিবর্তন দেখে, একটা বিরূপ পরিবর্তন, ভালো পরিবর্তন না, বিরূপ পরিবর্তন যখন দেখে, তো এটা নিয়ে তারা খুব উদ্বিগ্ন হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে, এটা নিয়ে হায় হতে শুরু করে যে হায় হায় ইসলাম চলে গেল, ইসলাম চলে গেল। হ্যাঁ, যেমন করে কেউ যখন মুসিবতে পড়ে, তখন মুসিবতে পড়ার পরে কেউ যেমন হায় হতাশ করে, চিল্লাফাল্লা করে, ঠিক এমনিভাবে অনেক মুসলমানরা ইসলামের দুরবস্থা দেখে বা ইসলামের বিরুদ্ধে একটা অঘটন ঘটল, ইসলাম বিদ্বেষীরা হয়তো ইসলাম বিদ্বেষীদের কোনো কর্মকাণ্ড দেখে তারা চিল্লাফাল্লা করতে শুরু করে। অথচ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে অথচ এই ধরনের হায় হতাশ বা উদ্বিগ্নতা বা এটাতে এটা দেখে তারা তাদের মানে তার হায় হতাশ করা, বিচলিত হওয়া থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে, এটা নিষিদ্ধ। একজন লোক যেমন মুসিবতে কোনো সমস্যায় পড়ল, পড়ার পরে যেমন দেখা যায় যে খুব চিল্লাফাল্লা করে যে আমাকে উদ্ধার করো, কীভাবে কি হয়, হ্যাঁ, যে একদম মানে পুরাপুরি হায় হতাশ শুরু হয়ে যায়, ঠিক এমনিভাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মুসলমানদের মধ্যে দেখা যায় যে অনেক লোক এরকম আছে যে যারা যখন তারা ইসলামের বিরুদ্ধে বা কোনো মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের কোনো প্রপাগান্ডা দেখে কিংবা মুসলমানদের কোনো দুরবস্থা, মুসলমানদেরকে কোনো দুরবস্থার সম্মুখীন হতে দেখে তারা একদম উদ্বিগ্ন এবং বিচলিত হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে তারা চিল্লাফাল্লা শুরু করে। এই যে চিল্লাফাল্লা বলতে কি, আমরা যেমন দেখি যে আজকে হয়তো একটা লোক ইসলামের বিরুদ্ধে কিছু বলছে, তখনই দেখা যায় যে একদম পুরোপুরি পুরা দেশ সরব হয়ে গেছে। কী ধরনের সরব? হ্যাঁ, মিছিল চলতেছে, মিটিং চলতেছে, জ্বালাও পোড়াও, কুশপুত্তলিকা দাহ, এই সেই অনেক কিছু। এটা হচ্ছে কি, অনর্থক বিচলিত হওয়া, অনর্থক উদ্বিগ্ন হওয়া, অনর্থক চিল্লাফাল্লা করা, এই যে বিষয়গুলা, এগুলা কোনো কার্যকর পদক্ষেপ না। এরকম কাজ করা থেকে মুসলমানদেরকে নিষেধ করা হয়েছে, তাদেরকে এরূপ কিছু করতে বলা হয়নি। অথচ দেখা যায় যে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই যখনই কোনো মুসলমানরা কোনো ধরনের সমস্যা বা তাদের বিরুদ্ধে কোনো কিছু হয়, তখন তারা এভাবেই চিল্লাফাল্লা করে, এরকম কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করে, কর্মকাণ্ড করে থাকে, অথচ এরকম কিছু করা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে। তাদেরকে আদেশ দেওয়া হয়েছে কি, তাদের কি করতে বলা হয়েছে, আসবর ওয়া তাওয়াক্কুল ওয়া সাবাত আলা দ্বীনিল ইসলাম। এরূপ পরিস্থিতিতে কিংবা সর্বাবস্থায় মুসলমানদেরকে যে বিষয়ের নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে তারা যেন ধৈর্য ধারণ করে, তারা যেন সবর অবলম্বন করে, তারা যেন তাওয়াক্কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে, তারা যেন দীনে ইসলামের উপরে অটল এবং অবিচল থাকে। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এসব বিষয়ে, অথচ দেখা যায় যে তারা সবর থেকে দূরে সরে যায়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে দেয়, তারা নিজেরা দীনে ইসলাম থেকে, দীনে ইসলামের উপর থেকে তারা বিচ্যুত হয়ে যায়, দীন থেকে বিচ্যুত হয়ে যায়। এমন কর্মকাণ্ড বা এমন কিছু পদক্ষেপ তারা গ্রহণ করে যে পদক্ষেপগুলো শরীয়ত সম্মত না, এবং এটি হচ্ছে তাদের দিন থেকে বিচ্ছুতি। যেমন আজকে একটা 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 লোক মুরতাদ হয়ে গেল, কিংবা কেউ ইসলামী শরীয়তের বিরুদ্ধে বা ইসলামী কোনো বিষয়ে একটা ব্যঙ্গাত্মক কার্টুন বা অন্য কিছু একটা করল, তখন এই অবস্থায় মুসলমানদের কাজ কি? আমরা এটাকে প্রতিহত করব কিভাবে, বা এটার মোকাবেলা কিভাবে আমরা করব, কিভাবে এটার মোকাবেলার জন্য আমরা আদিষ্ট? এটার মোকাবেলার পদ্ধতি হল আস-সবর ওয়া তাওয়াক্কুল ওয়া সাবাত আলা দীনিল ইসলাম, ধৈর্য ধারণ করা, সঠিকভাবে ধৈর্য ধারণ করা, দীনের উপরে অটল এবং অবিচল থাকা, এবং আল্লাহ জাল্লা ওয়া আলার উপরে তাওয়াক্কুল করা। কিন্তু এরকম পরিস্থিতিতে দেখা যায় যে মুসলমানরা যেসব পদক্ষেপ গ্রহণ করে থাকেন, সেই পদক্ষেপগুলো হচ্ছে কি নিষিদ্ধ, যেগুলা করা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে, এরূপ পদক্ষেপ গ্রহণ করা হয়। যেমন দেখা গেল যে ওই মুরতাদের কি করা হচ্ছে, তার পুষ্পুত্তলিকা দাহ জ্বালানো হচ্ছে, কিংবা ওই লোকের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে অবস্থান ধর্মঘট করা হচ্ছে, কিংবা ওই লোকের বিরুদ্ধে মিছিল করা হচ্ছে, ওই লোকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনর্থক কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেগুলো কোনোভাবেই কোনো কার্যকর সফলতা বয়ে আনছে না। আমরা যদি আমাদের বাংলাদেশের বাস্তবতা দেখি, তাহলে এই যে বিগত দিনগুলোতে এমন অনেকগুলো ঘটনা ঘটে গেছে, যে সমস্ত ঘটনার প্রেক্ষিতে মুসলমানরা একদম সারা দেশের আনাচে কানাচে অলিতে গলিতে এদের বিরুদ্ধে, এদের ফাঁসি চাই, এদের এই চাই সেই চাই, একদম মিছিল মিটিং অনেক কিছু করছেন। কিন্তু এর দ্বারা কী হয়েছে, দেখা গেল যে অনেক জিরো এর দ্বারা হিরো হয়েছে, অনেকে বিভিন্ন বাইরের বিভিন্ন দেশে একদম রাষ্ট্রীয় নিরাপত্তা, আন্তর্জাতিক নিরাপত্তা পাইছে মুসলমানদের এই 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 চিল্লা পাল্লার কারণে। কিন্তু সমস্যা তার জায়গায় রয়েছে, বরঞ্চ এটা আরও প্রকট আকার ধারণ করছে, আরও প্রকট আকার ধারণ করছে। কিন্তু এইসব অবস্থায় মুসলমানরা যদি শরিয়াত নির্দেশিত পন্থায় যদি তারা সবর করতেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হয়ে যেত। আস-সবর আলা তাআতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের উপরে যদি তারা ধৈর্য ধারণ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত বিষয়ের উপরে যদি তারা ধৈর্য ধারণ করতেন, তাহলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কিংবা সুন্নার মধ্যে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে পথ নির্দেশিকা, এসব পরিস্থিতিতে করণীয় কী, কীভাবে এগুলো আমরা মোকাবেলা করব, হ্যাঁ, সেগুলার শরীয়ত নির্দেশিত পন্থা যদি আমরা অবলম্বন করতাম, তাহলে কিন্তু হয়তো অঙ্কুরেই এই সব ফিতনাগুলোর মূল উৎপাটন করা এটা সম্ভব হতো। কিন্তু মুসলমানরা ওই পথে না যে তারা সেই পশ্চিমা স্টাইলে, বিজাতীয় স্টাইলে তারা ইসলামের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করতে শুরু করলেন। তো এটা কি কখনো সম্ভব হবে? ইসলামের স্বার্থ সংরক্ষণ করতে হবে ইসলামী পন্থায়, শরীয়তকে হেফাজত করতে হবে শরীয়তের আল্লাহ নির্দেশিত পন্থায়, সেটা যদি হয় এটা পশ্চিমা স্টাইলে কিংবা পশ্চিমা নির্দেশনায় ভিত্তিতে, তাহলে এটা কি কখনো সম্ভব হবে? অবশ্যই না। যে কারণে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে মুসলমানরা এই সমস্ত ইসলামে ইসলামের শত্রুদের মোকাবেলায় মুসলমানরা বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে আমাদের এই 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 বাংলাদেশের প্রেক্ষিতে বলা যায় যে মুসলমানরা প্রায় সব ক্ষেত্রেই বিফল হয়েছেন, কোনো সফলতা তারা লাভ করতে পারেননি। যদি তারা সবার তাওয়াক্কুল এবং সাবাত আলা দীনিল্লাহ এই পন্থা যদি তারা অবলম্বন করতেন তাহলে হয়তো অবশ্যই সেটা একটা কার্যকর হতো এবং সেটা সুফল বয়ে আনত। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে মুসলমানরা অনেক লোকই যখন দেখে ইসলামের একটা অবস্থার পরিবর্তন কিংবা কোনো দুরবস্থা দেখে তখন তারা এই চিল্লাফাল্লা করতে শুরু করে, কামাই আনহ আহলুল মাসাইব, কোনো সমস্যাগ্রস্ত লোক যেমন চিল্লাফাল্লা করতে শুরু করে তারাও এভাবে করতে শুরু করে, অথচ এরকম করতে তাদেরকে নিষেধ করা হয়েছে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সাবর তওয়াক্কুল এবং সাবাত আলা দীনিল ইসলামের উপরে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এই বিশ্বাস আল্লাহর উপরে ইমান পোষণ করে এবং আইয়ুমিনা বিল্লাহ মা আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, মুহসিনিনদের ন্যায় এবং যারা আল্লাহকে ভয় করেন তাদের ন্যায় যেন তারা আল্লাহর প্রতি আল্লাহর উপরে বিশ্বাস পোষণ করে, এটার জন্য তারা আদিষ্ট ছিল। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন এই বিশ্বাস পোষণ করে যে আল আকিবাতু লিত্তাকওয়া, তাকওয়া অবলম্বনকারীদের জন্যই শেষ পরিণতি, উত্তম পরিণতিটা তাকওয়া অবলম্বনকারীদের জন্য রয়েছে, এই বিশ্বাস পোষণের জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, অথচ তারা এগুলো থেকে দূরে সরে গেছে। তারা আদিষ্ট ছিল এই বিশ্বাস পোষণ করবে আন্নামা ইউসিবাহু ফাহুয়া বিযুনুবিহি, যে তাদের উপরে যে মুসিবতগুলো পৌঁছায়, মুসলমানদের উপরে যে মুসিবতগুলো আসে সেগুলো হচ্ছে তাদের পাপের কারণেই, গুনাহের কারণেই, তাদের গুনাহের কারণেই মুসিবতগুলো আসে। সেই গুনাহটা কি? আজকে মুসলমানদের উপরে যে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, হ্যাঁ ইভেন নিজেদের দেশেও মুসলমানরা কি আজকে প্রায় অনেকটা পরদেশির মতো, এর কারণ কি? এর কারণটা হলো এটা তাদেরই, মুসলমানদেরই গুনাহের ফসল, এটা তাদের গুনাহের ফলাফল। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য তাদেরকে কি করতে হবে? সবর করতে হবে, তাদেরকে বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হক, তাদের মুসলমানদের কাজ হলো এই বিশ্বাস পোষণ করা, আল্লাহর ওয়াদা সত্য। কোন ওয়াদা? ওয়াদা হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ। আল্লাহর এই ওয়াদা হক, আল্লাহ আজ্জাল্লার এসব কথাগুলোতে সুদৃঢ় বিশ্বাস পোষণ করা, ইমান পোষণ করা, এটা হচ্ছে মুসলমানদের কাজ। আর এগুলোর উপরে দৃঢ় বিশ্বাস নিয়ে তাদেরকে সবর করতে হবে, ধৈর্যের পথ ধৈর্য অবলম্বন করতে হবে। তাদের কাজ হচ্ছে নিজেদের গুনাহের জন্য ইস্তেগফার করা, কারণ এই যে সমস্যাগুলো তাদের উপরে পতিত হয়, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যে মুসিবতগুলা পতিত হয় এটা সেগুলো ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা কিসের ফসল? তোমাদের হাতের হাত যা কামাই করছে সেটারই ফলাফল হইল এটা। তো এর জন্য মুসলমানদের কাজ হচ্ছে ইস্তিগফার, ওয়াল ইউসাব্বিহ বিহামদি রাব্বিহি বিল আশিয়্যি ওয়াল ইবকার, এবং সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সপ্রশংস তাসবিহ এবং তাহমিদ করা, এই হচ্ছে কাজ। তাহলে কাজগুলো কি? যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মুসলমানদের কাজগুলো হলো খুবই সহজ কাজ। প্রথম কাজ হলো আসবর আত্তাওয়াক্কুল, আসবর আত্তাওয়াক্কুল আলাল্লাহ, ধৈর্য ধারণ করা, আল্লাহর উপরে তওয়াক্কুল করা, দীনের উপরে অটল এবং অবিচল থাকা, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর তসবিহ এবং তাহমিদ করা এবং এই বিশ্বাস পোষণ করা যে আল্লাহর ওয়াদা সত্য এবং শেষ উত্তম পরিণতিটা হচ্ছে মুসলমানদের জন্যই, অর্থাৎ ফলাফলটা মুসলমানদের পক্ষেই আসবে এই বিশ্বাস পোষণ করা, এই হচ্ছে কাজ। এই সিম্পল কাজগুলো যদি মুসলমানরা অবলম্বন করতে পারে তাহলে দেখা যাবে যে কাফের মুশরিকদের কিংবা ইসলাম বিদ্বেষীদের, ইসলামের শত্রুদের বড় বড় প্রোপাগান্ডাগুলোকে, তাদের ষড়যন্ত্র চক্রান্তগুলোকে মুসলমানরা একদম সমূলে বিনষ্ট করে ফেলতে পারবে বিইজনিল্লাহি তাআলা। আর যদি এই পন্থাগুলো অবলম্বন না করা হয়, এই পদ্ধতিগুলো যদি বিষয়গুলো অবলম্বন না করা হয়, তাহলে অন্য কোনো পন্থায় বা অন্য কোনো উপায়ে মুসলমানরা তাদের মোকাবেলা করতে পারবে না, তাদেরকে প্রতিহত করতে পারবে না, বরং এতে করে ফিতনা আরও অনেক বড় আকারে দেখা দেবে। তো এই যে হাদিস, এই হাদিসে কি প্রথম হাদিসে প্রথমত কি বলা হয়েছে, বাদা আল ইসলাম ও গরিবান, ইসলাম শুরু হয়েছে অপরিচিতের মতো, স্ট্রেঞ্জার, একজন দুজন করে লোক ইসলামে প্রবেশ করছে। এইটা দেখে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা সংকীর্ণ হয়ে গেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষেধ করছেন যে আপনার এখানে আপনার মনকে আপনার মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই, আপনার অন্তরের মধ্যে কোনো সংকুচিতা আনার, সংকীর্ণতা আনার কোনো কারণ নেই, আল আকিবাতু লিত্তাকওয়া। এবং হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এই যে ওয়াদা দিয়ে তাকে তার অন্তরকে প্রশান্ত করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদাগুলো পেয়ে তিনি প্রশান্ত হয়েছেন, এবং শেষ পরিণতি মুসলমানদের জন্যই, মুসলমানদের পক্ষেই হয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তো শুরুতে ইসলাম শুরু হয়েছে বাদা আল ইসলাম ও গরিবা, ওয়া সায়াউদু কামা বাদা, অথবা বাদা আল ইসলাম ও গরিবান ওয়া সায়াউদু গরিবান কামা বাদা, সায়াউদু গরিবান কামা বাদা, যেভাবে শুরু হয়েছিল ঠিক এইভাবেই এই অবস্থায় আবার ইসলাম কি করবে, এই গরিব অবস্থায় প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে। এই যে কথাটা, এই কথার ব্যাখ্যায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যে ইসলাম আবার ওই শুরুতে যেভাবে শুরু হয়েছিল অ্যাজ এ স্ট্রেঞ্জার, এটা আবার সেই অবস্থায় ফিরে যাবে, সায়াউদু গরিবান কামা বাদা। এই কথাটার দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে যে সায়াউদু গরিবান কামা বাদা, যে ইসলাম কোনো কোনো যে স্থানে কোনো কোনো সময়ে, এটা কি হবে সব জায়গাতে না, কোনো 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 স্থানে এবং কোনো কোনো সময়ে দেখা যাবে যে ইসলাম কি ওই জায়গাতে গরিব বা অপরিচিত অবস্থায় পরিণত হয়েছে, পৌঁছেছে, ইসলাম ওই জায়গাতে স্ট্রেঞ্জার, মুসলমানরা ওই জায়গাতে স্ট্রেঞ্জার, এটা সব জায়গাতে না, ইন সাম প্লেসেস অথবা সাম টাইম। ফি আমকিনা ওয়া আজমিনা, আবার সুম্মায়া যহার, কোনো সময় কিছু সময় কোনো কোনো স্থানে এটা গরিব হবে, অপরিচিত হবে, আবার ইসলাম কি হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, যেভাবে করে ইসলাম তার শুরুতে কি হয়েছিল, শুরুতে এটা কি ছিল, স্ট্রেঞ্জার ছিল, এরপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওয়া সায়াউদু গরিবান কামা বাদা, কোনো স্থানে কোনো কোনো স্থানে কিংবা কোনো কোনো সময় ইসলাম ওই আবারও কি হবে, স্ট্রেঞ্জার অবস্থায় পৌঁছাবে, কিন্তু যেভাবে শুরুতে এটা স্ট্রেঞ্জার ছিল কিন্তু পরে এটা প্রতিষ্ঠা লাভ করছে, ঠিক এমনিভাবে যদিও কোনো স্থানে কোনো সময়ে কিছু সময় এটা স্ট্রেঞ্জার থাকবে কিন্তু পরবর্তীতে আবার ইসলাম কি হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওয়া সায়াউদু গরিবান কামা বাদা, যেভাবে শুরু হয়েছিল স্ট্রেঞ্জার হিসাবে, কিন্তু এরপরে এটা কি হয়ে গেছে, প্রতিষ্ঠা লাভ করে ফেলছে, ঠিক তেমনিভাবে পরবর্তী সময়ে কখনো কোনো জায়গায় কোনো দেশে কোনো সময়ে এটা স্ট্রেঞ্জার হতে পারে, কিন্তু আবার ওই শুরু নিয়ে এটা কি হতে পারে, আবার এটা সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। ওয়াসাইউদু গরীবান কামা বাদা, তার মানে হলো যেভাবে শুরুটা তার কি ছিল, একদম অপরিচিত নিয়ে শুরু হয়েছিল, কিন্তু তারপরে এটা একদম সুপরিচিত হয়ে গেছিল, সুপ্রতিষ্ঠিত হয়ে গেছিল, ঠিক এমনিভাবে পরবর্তীতে ওই তার তার শুরুর অবস্থাটি যেভাবে হয়েছিল যে এটা অপরিচিত ছিল, পরে সুপরিচিত হয়েছে, সুপ্রতিষ্ঠিত হয়েছে, ঠিক এমনিভাবে কখনো কোনো জায়গায় কোনো স্থানে কোনো সময়ে এটা অপরিচিত হতে পারে, কিন্তু আবারও ওই শুরুর ন্যায় এটা পর্যায়ক্রমে সুপ্রতিষ্ঠিত এবং সুপরিচিত হয়ে যাবে। সাইউদু গরীবান কামা বাদার অর্থ এটা একটা অর্থ হতে পারে। ইসলাম যখন শুরু হয়েছিল কেউ এটাকে চিনত না, এরপরে এটা কি হয়েছে, প্রকাশ পাইছে, প্রতিষ্ঠা লাভ করছে, ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে। ঠিক এমনিভাবে কোনো কোনো জায়গায় বা কোনো স্থানে কোনো সময় ইসলামটা ওই স্ট্রেঞ্জার অবস্থায় ফিরে যেতে পারে, কিন্তু আবারও সেটা সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে, এটা একটা অর্থ। আর আরেকটা অর্থ হচ্ছে ওয়াসাইউদু গরীবান কামা বাদা, এটার এই অর্থ হতে পারে যে শেষ জামানায় বা দুনিয়ার একদম শেষ মুহূর্তে, দুনিয়ার শেষ মুহূর্তে অর্থাৎ কাবলাল কিয়ামা, কিয়ামতের পূর্বে দুনিয়ার শেষ মুহূর্তে একদম খুব কম সংখ্যক কিছু মুসলমান থাকবেন, অবশিষ্ট থাকবেন। সাইউদু গরীবান, বেশিরভাগ লোকই অমুসলিম থাকবে, ইসলামের সাথে যারা যাদের যাদের কোনো পরিচয় থাকবে না, হ্যাঁ, তাদের কাছে মানে একদম হাতে গোনা কয়েকজন মুসলমান থাকবে। সাইউদু গরীবান, এটা কাবলাল কিয়ামা, কাবলা ফানা ই দুনিয়া, দুনিয়া ধ্বংস হওয়ার আগে হাতে গোনা কিছু মুসলমান থাকবেন। এটা এটা কখন, দাজ্জাল ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশের পর, এবং একদম যখন কিয়ামত নিকটবর্তী হবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাতাস প্রবাহিত করবেন, যে বাতাসটা, যে বাতাসের দ্বারা সকল মুমিনরা মৃত্যুবরণ করবেন, ওই বাতাসটা পৌঁছানোর পরে যারা যারা ইমানদার থাকবেন তারা মৃত্যুবরণ করবেন, ওই সময়টাতেই যে যে মুসলমানরা থাকবেন মুসলমানদের সংখ্যা থাকবে খুবই কম। ওয়াসাইউদু গরীবান কামা বাদা, এই হাদিসে এই এটার অর্থ হতে পারে যে ওই দুনিয়ার শেষ সময়টাতে মুসলমানরা ইসলাম কি হবে, একদম গরীব স্ট্রেঞ্জার হবে, কারণ মুসলমানের সংখ্যা হবে অত্যন্ত হাতে গোনা কয়েকজন কম। আর এর আগে কি হবে, ইসলামের অবস্থা কি হবে, যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, লা তাযালু তাঈফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইযুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআহ অথবা লা ইযুররুহুম মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআহ। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে মুসলমানদের এতার উম্মতের একটা ছোট্ট একটা দল, তাইফা, তাইফা এটা কিন্তু খুব বড় কোনো দলকে বলা হয় না, ছোট্ট একটা দল, তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক কায়িমিনা আলাল হক, কায়িমিনা আলাল হক, যারা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, বিরোধিতাকারীরা তাদের কোনো অনিষ্ট করতে পারবে না, কিংবা যারা তাদের থেকে দূরে চলে যাবে তাদের দূরে চলে যাওয়াটা তো তাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি করতে পারবে না, ইসলাম সর্বকালে সর্বসময়ই এটা একটা দল সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। লা তাযালু তাঈফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক, তো ইসলাম কিয়ামতের পূর্বে যে দুনিয়ার সর্বত্র ইসলাম স্ট্রেঞ্জার হবে, মুসলমানরা স্ট্রেঞ্জার হবেন, এরকম কোনো ঘটনা ঘটবে না। ওয়াসাইউদু গরীবান কামা বাদা, সাইউদু গরীবান, এটা আবারও ওই স্ট্রেঞ্জার আকারেই হিসাবে অবস্থায় স্ট্রেঞ্জার অবস্থায় প্রত্যাবর্তন করবে, এর অর্থ এইটুকু না যে কিয়ামতের আগে সমগ্র বিশ্বে ইসলাম হবে স্ট্রেঞ্জার, এটা এই এর অর্থ এটা না। কোনো কোনো স্থানে ইসলাম কিছু সময়ের জন্য এটা স্ট্রেঞ্জার হতে পারে, কিন্তু শুরুতে যেভাবে স্ট্রেঞ্জার ছিল কিন্তু আবারও কিছু সময়ের মধ্যে ইসলাম যেভাবে সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত হয়েছে ঠিক তেমনিভাবে। যদিও কোনো কোনো জায়গায় কোনো কোনো সময়ে ইসলাম স্ট্রেঞ্জার হবে কিন্তু আবারও সেটা সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে, এটা একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে যে ওয়াসায়াউদু গরীবান কামা বাদা, অর্থাৎ কিয়ামতের আগে মুসলমানদের সংখ্যা হবে খুবই কম। দুনিয়া ধ্বংসের আগে মুসলমানদের সংখ্যা হবে, দুনিয়াতে খুব বেশি সংখ্যক মুসলমান থাকবে না, খুব কম সংখ্যক মুসলমান থাকবেন, সেই অর্থে সায়াউদু গরীবান কামা বাদা। কিন্তু এটা আমাদের জেনে রাখতে হবে যে ইসলাম সমগ্র বিশ্বে সব সময় যে স্ট্রেঞ্জার থাকবে এরকম হবে না। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত একটা দল থাকবে, ইসলাম তার মাথা উঁচু করে বিশ্বে সব সময় একটা দল, মুসলমানদের একটা দল থাকবেই সর্বত্র সব সময়, যে একদম মুসলমানরা প্রধানত থাকবে, মুসলমানরা স্ট্রেঞ্জার থাকবে এরকম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে এইটুকু বলা হয়েছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম, কেউ তাদের কোনো অনিষ্ট করতে পারবে না, এরা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবেই। আর এই যে এই গুরবতটা সুম্মা ইয়াউদু বা বাদা আল ইসলাম গরীবান ও সায়াউদু কামা বাদা, সায়াউদু কামা বাদা যেভাবে শুরু হয়েছিল সেভাবে এটা আবার সেই স্ট্রেঞ্জার অবস্থায় প্রত্যাবর্তন করবে। এই স্ট্রেঞ্জার অবস্থায় প্রত্যাবর্তনের একটা কারণ হতে পারে কি, যখন মুসলমানদের মধ্যে মুসলমানরা যখন মুরতাদ হতে শুরু করবে, মুসলমানরা যখন মুরতাদ হতে শুরু করবে তখনই ইসলামের মধ্যে গুরবত আসবে। এবং এটা হচ্ছে একটা মানে করুণ একটা বাস্তবতা, যে বিষয়টাতে যে বিষয়টার প্রতি ইঙ্গিত করা হয়েছে কোরআনে কারিমে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন, তারা আল্লাহর উপরে ঈমান আনে ইল্লা ওহুম মুশরিকুন, তারা শিরিক অথচ তারা আল্লাহর সাথে শিরিক করে, অর্থাৎ তাদের বেশিরভাগই ঈমান আনা সত্ত্বেও তারা কি করছে, শিরিক করছে। এই যে এটা হচ্ছে ইসলামের বা মুসলমানদের স্ট্রেঞ্জার হওয়ার আরেকটা কারণ, যে বাহ্যিকভাবে দেখা যাবে যে এদের সংখ্যা অনেক বেশি কিন্তু তারা ইসলাম পরিত্যাগের মাধ্যমে ইসলামের মধ্যে এই যে গুরবত বা এই অপরিচিতিটা আসবে। এই কথাটা খুব সহজে আমরা এইভাবে বুঝতে পারি যে আজকে নামে মুসলমান অনেকেই থাকবে কিন্তু দেখা যাবে যে যখন তাদের মধ্যে মুরতাদ হওয়ার কারণগুলো বা নওয়াকিদুল ইসলামুল ঈমান তারা এমনভাবে চর্চা করবে যে এর দ্বারা ইসলাম কি হয়ে যাবে, স্ট্রেঞ্জার অবস্থায় চলে যাবে। যেমন আজকে আমাদের সমাজে, আমি আমাদের সমাজের কথাটাই বলছি, বিশেষ করে যেহেতু আমাদের লিসনাররা বাঙালি বাংলাভাষী হিসাবে বাংলাদেশি হিসাবে আমাদের সমাজের বাস্তবতাটা আমি প্রায় সময় আপনাদের সামনে তুলে ধরি। যেমন আমাদের সমাজে আপনি যদি নওয়াকিদুল ইসলাম যে ঈমান এবং ইসলাম ভঙ্গকারী কিছু বিষয় আছে, আমরা যে স্ট্রেঞ্জার কীভাবে আমরা স্ট্রেঞ্জার সেটা একটু একটু ভেবে দেখুন। যখন আপনি বলবেন যে ইমান এবং ইসলাম ভঙ্গ হতে পারে, যে আপনার ইমান এবং যে কাউকে বললেন যে আপনি এই কাজটুকু যদি করেন তাহলে আপনার ইমান ভঙ্গ হয়ে যাবে, তাহলে ইমান যে ভঙ্গ হতে পারে এই বিষয়টাই তার কাছে মনে হবে এটা একটা স্ট্রেঞ্জার, মানে স্ট্রেঞ্জ বিষয়। সেইটা আবার কি ইসলাম আবার বা ইমান আবার ভঙ্গ হয় কীভাবে? ইসলাম তো আমার অন্তরের মধ্যে আছে, এটা আবার ভঙ্গ হয় কীভাবে? এটা কি অজু নাকি, এটা কি রোজা মানে এই সিয়াম নাকি যে এটা ভঙ্গ হয়ে যাবে? ইসলাম বা ইমানটা যে ভঙ্গ হতে পারে সেই ধারণাটুকুই তাদের নেই, সেই বিষয়ে কোনো জ্ঞানই তাদের নেই। অথচ ইসলাম এবং ইমান ভঙ্গের কমপক্ষে 9-10 কারণ বিদ্যমান রয়েছে। অথচ মুসলমানদের, আমাদের সমাজের বেশিরভাগ মুসলমানদের এ বিষয়ে কোনো ধারণাই নেই। ইসলামে ঠাট্টা বিদ্রুপ করতেছে, আবার নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে। ইসলামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে, আবার নিজেকে মুসলমান বলে দাবি করতেছে। তার যে ইসলাম বা ইমান ভঙ্গ হচ্ছে সেটাই তার, সেই সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই, কিংবা ওই বিষয়টাতে সে বিশ্বাসই করে না। যা ইমান তার কোনো অবস্থাতেই, আমি সালাত পড়ি না, রোজা রাখি না, নামাজ কী করি না, এতে কী হলো আমার ইমান ঠিক আছে? চুরি করি, চুরি করি, ডাকাতি করি, সুদ ঘুষ যাই খাই না কেন, এতে কী হলো আমার ইমান তো ঠিক আছে? তাদের দাবি হলো এরকম। তো এর থেকে আর ইসলাম, এর থেকে ইসলামের, ইসলামের স্ট্রেঞ্জার হওয়ার আর বাকি কী রয়ে গেল? যে প্রকৃত ইসলাম তাদের থেকে, ইসলামকে তারা নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন। এটিই হচ্ছে ইসলামের সবচেয়ে বেশি গুরবতী, কারণ ইসলাম কি সে বিষয়ে কিন্তু যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে তাদের কাছে ইসলামের বিষয়গুলোই অপরিচিত হয়ে গেছে আজকে। তাহলে কি বলা যায় যে নিজ গড়ে বা নিজ দেশেই পরবাসী হয়ে গেছে ইসলাম। একজন লোক নির্বিঘ্নে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, হ্যাঁ, কিন্তু যে না আমি পাক্কা মুসলিম। একজন লোক সুদ এবং ঘুষকে বৈধ বলে ঘোষণা দিচ্ছে, তারপরেও নিজেকে পরিচয় দিচ্ছে যে সে মুসলিম। একজন লোক শরাব পান করতেছে, মদ পান করতেছে, এরপরে নিজেকে পরিচয় দিচ্ছে মুসলিম, যে এটা এটাতে কিছু না, এটা সামটাইম একটা এনজয়ের জন্য বা নিজের একটা মেন্টাল রিল্যাক্সের জন্য, আর কিছু না। একজন লোক আল্লাহর বিধান ব্যতীত ফয়সালা করছে এবং বলছে যে না এটাই দরকার, এখন এখন বর্তমান সময়ের জন্য এটাই দরকার এবং এটাই যথার্থ, তারপরেও নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে। তো এর থেকে বেশি ইসলাম তো এই জায়গাতেই স্ট্রেঞ্জার হয়ে গেল, যে যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে তারাই জানে না ইসলাম কি। এখন যদি এই জায়গাতে আপনি তাদেরকে বলেন যে এই কাজগুলো করলে ইসলাম ভঙ্গ হয়ে যাবে, তাহলে বলবে যে এটা আবার কি, ইসলাম ভঙ্গ হওয়ার বিষয় নাকি, ইমান নষ্ট হওয়ার বিষয় নাকি, এটাকে কি পাইছেন আপনি, এটা কি মাটির পুতুল যে ইসলাম আমার ভঙ্গ হয়ে যাবে, আমার ইমান আমার আমার অন্তরের মধ্যে আছে, বাস। দেখেন যে কি অবস্থা, ইসলাম স্ট্রেঞ্জার হয়েছে। তো এটা হলো নিজ দেশে পরবাসী, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় গুরবা। প্রকৃত ইসলাম আজকে মুসলমানদের থেকে দূরে, এবং মুসলমানরা প্রকৃত ইসলাম থেকে শত সহস্র গুণ দূরে। আজকে তারা শত সহস্র শত শত বিদআত মুসলমানরা প্র্যাকটিস করতেছে, কি নামে, ইবাদার নামে। এগুলা সুন্নাহ, এটা ইবাদা, এগুলোর দ্বারা তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চান। আপনি যখন বলবেন যে এটা তো ইনোভেশন, এটা বিদআ, আপনার এই কাজটা জাহান্নামে যাওয়ার পথ সুগম করে দিচ্ছে, তো বলবে আপনি আবার কোথা থেকে আসলেন, আপনি হয়ে গেলেন এখানে গরিব। বাদা আল ইসলাম ও গরিবান ওয়া সায়াউদু কামা বাদা, ওই অবস্থায় কিন্তু আমরা পৌঁছে গেছি। আজকে প্রকৃত সুন্নাটা যদি আপনি একজন মুসলমানের সামনে তুলে ধরেন তাহলে বলবে যে এই লোকটা তো কি, এটা তো লামজাবি, এটা তো এটা কি হয়ে গেছে, গায়ের মুখাল্লিদ, এই লোকটা তো আসলে গায়ের মুখাল্লিদ, এরা কাফির, এরা কাদিয়ানি, এইরকম কথাবার্তা শুনতে হয়। তো উনি বিদআতে মুকাফিরা প্র্যাকটিস করতেছে, উনি শিরিক প্র্যাকটিস করতেছে, উনি বিদআত প্র্যাকটিস করতেছে, আর আপনি যখন বলবেন যে এইটা আপনার এই কাজটা বিদআত, তখন বলবে আপনি গায়ের মুকাল্লিদ, আপনি আহলে হাদিস, অথবা আপনি কি লামজাবি, এরপরে বলবে আপনি কাদিয়ানি, আপনি কাফের, বাস আপনি কাফের হয়ে গেলেন, উনি মুসলমান। ওয়াসায়াউদু গরীবান কামা বাদা, এতনে বেশি স্ট্রেঞ্জার আর কে হতে পারে? আপনি সালাত আদায় করবেন সুন্না অনুযায়ী, বলবে এই লোকটা তো পাগল হয়ে গেছে, এটা আবার নতুন পাগল সাজছে এটা। উনি সুন্না তরক করতেছে, একটা সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত 10-12টি সুন্না উনি কি করতেছে, পরিত্যাগ করতেছে, আর আপনার সেই সুন্না অনুযায়ী সালাত থেকে বলতেছে যে লোকটা পাগল হয়ে গেছে, এই লোকটা তো পাগল, নতুন কর্তৃক এয়া নাজিল হয়েছে। তাহলে আপনি কি স্ট্রেঞ্জার? ওয়াসায়াউদু গরীবান কামা বাদা। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে গুরবত, এই গুরবতটা সবচেয়ে মারাত্মক হলো যখন যারা ইসলামে প্রবেশ করে যারা মুরতাদ হবে, যারা দিন এই যে নিউলিফায়ার অফ ইসলাম যেগুলো সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে যারা কি হবে, কাফির এবং মুশরিকে পরিণত হবে, যারা কাফের হবে, মুরতাদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এদের সম্পর্কে বলছেন যে মান ইয়ারতাদা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফী সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাঈম। যে তোমাদের মধ্যে যারা নিজের দীন পরিত্যাগ করবে, ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকাওম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কওম নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং যারা তাকে ভালোবাসবে, যারা মুমিনদের প্রতি হবে বিনয়ী এবং যারা কাফিরদের প্রতি হবে কঠোর। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর প্রতি জিহাদ করবে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাঈম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। হ্যাঁ, এই হবে তাদের চারিত্রিক গুণাবলী। মান ইয়ারতাদা মিনকুম আন দীনিহি, যখন তোমাদের মধ্যে যারা দিনকে পরিত্যাগ করবে, মুরতাদ হয়ে যাবে, তখন আল্লাহ অন্য একটা জাতিকে নিয়ে আসবে যাদেরকে আল্লাহ পছন্দ করবেন এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পছন্দ ভালোবাসবে। তো এই যে ইরতিদাদ, দিন থেকে বহিষ্কৃত হয়ে যাওয়া, দিন পরিত্যাগ করা, দিনের মধ্যে ঢোকার পরে, ইসলাম কবুল করার পরে মুরতাদ হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় গুরবা। আর এই গুরবাতি আমরা কি করছি, প্রত্যক্ষ অহরহ প্রত্যক্ষ করছি যে কিভাবে একজন সুন্না প্র্যাকটিশনারকে সমাজচ্যুত, তাকে কাফের, কাদিয়ানি আরো বিভিন্ন নামে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে প্রকৃত ইসলাম ওই লোকের কাছে অপরিচিত। বাদা আল ইসলাম ও গরিবা ও সাইয়াউদু কামা বাদা, ইসলামের শুরুতে কিন্তু এই অবস্থাই ছিল, যখন কাফির মুশরিকরা দেখত যে মুসলমানরা তারা এক আল্লাহর প্রতি আহ্বান জানাচ্ছে, তো বলছে ইন্না হাদা লা শাইউন উজাব মা সামিআনা বিহাদা ফিল মিল্লাতিল আখিরা ইন হাদা ইল্লা ইখতিলাক, এটা আজীব ব্যাপার, এগুলো তো আগে শুনিনি। এখনো মুসলমানরা এর থেকে আরো মারাত্মক কথা বলে, এগুলো তো আগে শুনিনি, আগে দেখিনি, বাপদাদা 14 গোষ্ঠী থেকে এইভাবে আমরা কি করতেছি। হ্যাঁ, এই রজবের চাঁদের রোজা, মেরাজের দিনের এই যে কি রোজা রাখতে হবে, রাতে নির্দিষ্ট সংখ্যক সালাত আদায় করতে হবে, এইগুলো আমাদের বাপদাদার আমল থেকে আমরা করে আসছি। এখন লোকজন বলতেছে যে এর আগে এটা কিনা, এইভাবে করাটা এটা বিদা, এগুলা কি নাহাদালা সেই অনুযাব, এই বিষয়গুলো যখন আমরা তাদেরকে বলি তখন দেখা যাবে তারা বলবেন যে না, এটা তো এটা একটা এটা আশ্চর্যজনক একটা বিষয়, এরা এই সমস্ত কি বলতেছে, এরা দিনের মধ্যে ফিতনা নিয়ে আসতেছে। লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এই উপলক্ষে তারা রোজা পালন করবে, রাতে 100 রাকাত সালাত আদায় করবে, আপনি যখন বলবেন যখন তারা বলবে যে এগুলো তো আমরা বাপদাদের আমল থেকে ঘুরে আসছি, আপনি যখন বলবেন যে এগুলো বিদা তখন বলবে যে আপনি তো পাগল হয়ে গেছেন। নাহাদ আল্লাহ সেই অনুযাব যে এই লোকটা দিনের মধ্যে দিন ধ্বংস করতে চায়। আপনি যখন তাকে প্রকৃত দিনের কথা বলতেছেন তখন সে বলতেছে যে আপনি দিনকে বরবাদ করতেছেন, আপনি ফিতনা নিয়ে আসতেছেন সমাজে, আপনাকে ফাত্তান বলা হচ্ছে। তাহলে কি প্রকৃত ইসলাম ওই সমস্ত লোকের কাছে অপরিচিত হয়ে আছে? ওয়াসায়াউদু গরীবান কামা বাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার যে বাস্তবতা, আল্লাহু আকবার, এটা আমরা পদে পদে এটা প্রত্যক্ষ করছি। কিন্তু আমাদের হতাশ হওয়ার কিংবা আমাদের বিচলিত কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ, এটা প্রতিষ্ঠিত হবে। আর প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার রসুলকে হিদায়ত দিয়ে এবং দীনে হককে দিয়ে পাঠিয়েছেন। আমরা যদি এই হিদায়তকে এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নির্দেশিত পথ এবং পন্থাকে যদি আমরা সঠিকভাবে আঁকড়ে ধরি, এটার উপরে যদি আমরা সবর করি, এটার উপরে যদি আমরা অবিচল থাকি, তাহলে অবশ্যই এই দিন কি হবে, অন্য সব কিছুর উপরে এটা প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত এবং বিজয়ী হবে। লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যতই তারা মুশরিকরা অপছন্দ করুক, ইসলাম বিদ্বেষীরা যতই এটাকে অপছন্দ করুক, কিন্তু এটা সুপ্রতিষ্ঠিত এবং সেটা বিজয়ী হবে। ওয়া আন্নাল আকিবাতা লিত্তাকওয়া, তো এই যে কিছু সংখ্যক লোক ইসলাম যখন এদের কাছে স্ট্রেঞ্জার, প্রকৃত ইসলাম যখন তাদের কাছে অপরিচিত হয়ে যাবে, তখন এই ক্ষুদ্র সংখ্যক লোকজনে প্রকৃত ইসলামকে সমাজে সুপ্রতিষ্ঠিত করবেন, মানুষের কাছে এটার মানুষের কাছে এটা তুলে ধরবেন। আজকের আলোচনা আমার মনে হয় যে আমরা এখানেই শেষ করতে পারি। আর সাবাত আলাল মানহাজে আর যেটুকু যে কথাগুলো আছে, ইনশাআল্লাহ আমি আশা করব যে আমরা আগামী আর একটা সেশনেই সেই আলোচনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন সেটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম জামিয়া
ওয়া ফি বারাকাল্লাহ আহসানাল্লাহু ইলাইকুম ওয়া জাযাকাল্লাহু খাইরান। আপনার মূল্যবান বক্তব্যের জন্য আমাদের মোট তিনটা কোশ্চেন আছে। কোশ্চেনগুলো বিজনিল্লাহি তাআলা আমরা হয়তো বা আর নিব না, কারণ সময় লিমিটেশন। একটা হচ্ছে ডাইরেক্টলি যেটা নিয়ে আপনি কথা বলছিলেন, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি জিজ্ঞাসা করতে পারি বিজনিল্লাহি তাআলা।
আল্লাহ
বারিক ফিকুম। প্রথম কোশ্চেন যেটা ঢাকা থেকে আসছে আমাদের ভাই সলিহীন, উনি বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু।
বারাকাল্লাহু ফিক ইয়া উস্তাদ, আপনার অ্যাডভাইস কি মুসলিম বাংলাদেশি মুসলমানদের জন্য যারা ইসরাল মিরাজ এই রাতটাকে সেলিব্রেট করেন এবং তারা শবে আল মিরাজ বাংলাদেশে খুব খুব আপনার ওয়েল নন এবং তারা এই রাতটাকে ইয়ানি বেছে নেয় আপনার ইবাদতের জন্য, নফল সালাহ জন্য, এবং দিনের বেলা তারা রোজাও রাখেন এবং অন্য অন্য টাইপের ইবাদত, এইটার আপনার অ্যাডভাইস কি? বারাকাল্লাহু ফিক।
আসলে এই যে বিষয়টা, এটা হচ্ছে ওই যে আমাদের যে স্ট্রেঞ্জার হওয়ার আরেকটা লক্ষণ, যে কথাটা আমরা বলছিলাম যে আসলে প্রকৃত ইসলাম বা প্রকৃত সুন্না যেটা, ওইটা আমাদের থেকে নির্বাসনে চলে গেছে, আর যেটা ইসলাম না ওইটাই ইসলাম হিসাবে, ওইটাই ইবাদা হিসাবে আমাদের কাছে ইন্ট্রোডিউস হয়েছে, ওইটাই আমাদের কাছে ইসলাম হিসাবে পরিচিত হয়েছে। শবে মিরাজ কিংবা লাইলাতুল মিরাজ নামে যে বিষয়টা আমাদের সমাজে পরিচিত, লাইলাতুল মিরাজ এটা অবশ্যই একটা রাত, যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে গিয়েছিলেন, এটা এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এই বিষয়টা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত, কোরআনে কেরিমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোরআনে কেরিম এবং সুন্নাহ দ্বারা এই বিষয়টা প্রমাণিত। এখন প্রথমত এই জায়গাতে একটা কি আছে, উলামায়ে কিরামদের মুহাদ্দিসিনদের একটা দ্বিমত আছে যে এটা কি রাজবের কত তারিখ, সেই তারিখের ব্যাপারে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। আলা কুল্লি হাল, যে কোনো একটা রাতে এই মেয়রাজের ঘটনাটা ঘটছে এর মধ্যে কোনো সন্দেহ নেই। ব্যাপার হলো এই রাতটাকে সেলিব্রেট করা, এটাকে উদযাপন করা, এই দিনে রোজা রাখা, এই যে কাজগুলো মুসলমানরা করে থাকেন, এটা তারা ইবাদতের নামে বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কাজটুকু তারা করেন, তারা যদি তাদের নিজের বিবেককে যদি প্রথমে তাদের প্রশ্ন করা উচিত ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা যে কাজটা করতে যাব সেই কাজটা করার জন্য আল্লাহকে আমাদেরকে নির্দেশ দিছেন কি না। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে ব্যাপারে যদি প্রত্যেকটা মুসলমান শুধু এই প্রশ্নটার অবতারণা করত তাহলে কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি কিংবা তাদের মধ্যে কোনো ধরনের গুমরাহি, কোনো ধরনের বিদআতের অনুশীলন তারা করতেন না। একদম সিম্পল প্রশ্ন এবং সিম্পল উত্তর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে সন্তুষ্ট হবেন, কীভাবে তার সন্তুষ্টি অর্জন করা যাবে, এইটা কি কেউ যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাবেন ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা জানা কি কারো পক্ষে সম্ভব? সুতরাং নিজস্ব খেয়ালকুশি মতো যদি কোনো কাজ করেন এবং বলেন যে এটা তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, এটা কোনো কালেই সম্ভব না, বরং এর দ্বারা আল্লাহর লায়নত এবং আল্লাহর গজব তারা কি করবেন, অর্জন করবেন, আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর অভিসম্পাদ তারা অর্জন করবেন। লাইলাতুল ইসরার, এই যে রাত, রাতকে সালাতের মাধ্যমে আজকারের মাধ্যমে এই রাতটাকে উদযাপন করা, যদি এটা আবাদত হতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা করতেন, সাহাবায়ে কেরামকে সেটা করার নির্দেশ দিতেন তারা সেটা করতেন, তাবিঈনরা সেটা করতেন করার নির্দেশ দিতেন, আতিবাউত তাবিঈন যারা তারা সেটা করতেন এবং অন্যদেরকে সেটা নির্দেশ দিতেন। আপনারা দেখেন যে কোথাও কি এরকম কোনো নির্দেশ পাওয়া যায় কিংবা এ ধরনের কোনো কিছুর উল্লেখ পাওয়া যায় যে সালাফে সালেহিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা এই রাতকে এইভাবে উদযাপন করেছেন কিংবা ওই দিনে বিশেষভাবে সিয়াম পালন করেছেন, এটা আছে কিনা? অবশ্যই কেউ এরকম কোনো প্রমাণ দেখাতে পারবে না, বিশুদ্ধ তো দূরের কথা, তারা হাসান পর্যায়ের এই ধরনের কোনো দলিল দেখাতে পারবে না। এখন তাদের হয়তো শেষমেশ তাদের কথা কি যে এইভাবে সালাত আদায় করা, সিয়াম পালন করা, এটা তো দোষের কিছু না, এটা তো ইবাদা, সালাত তো ইবাদা, রোজা পালন করা এটা ইবাদা, তিলাওয়াতুল কোরআন জিকির আজকার এগুলা তো ইবাদা, এটা দোষের কি? হ্যাঁ, এইগুলা দোষের কিছু না। দুষ্ট হইলো এই জায়গাতে যে আপনি ওই নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে ওইটা করছেন কেন, আপনাকে করার কথা কে বলছে? কারণ ইবাদতের ব্যাপারটা হচ্ছে এটা তাওকিফি, এটা কমপ্লিটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা এটা নির্ধারিত হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা নির্ধারিত হতে হবে কখন কোন ইবাদত কিভাবে কতটুকু করতে হবে, সেটা কমপ্লিটলি শরিয়াত দ্বারা সুনির্ধারিত। এখানে আপনি কোনো কিছু নির্ধারণ করার নিজের থেকে কোনো অধিকার রাখেন না, কেউ যদি এটা করে তাহলে সেটাই হবে বিদআ। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, এটি হচ্ছে ইনোভেশন। যদি এটা ইবাদত হতো, এই রাতের নফল ইবাদতগুলো সালাত আজকার তিলাওয়া ওই দিনের আর সিয়াম পালন, এটা যদি ইবাদত হতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সর্বাগ্রে তিনি সেটা করতেন, কারণ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সওয়াব লাভের সবচেয়ে বেশি সওয়াব লাভের দিকে তিনি সবচেয়ে অগ্রসরমান ছিলেন, সবার আগে তিনি দৌড়ে যেতেন। সাহাবায়ে কেরামরা ছিলেন সে বিষয়ে অগ্রসরমান, দেখা যায় যে তারা ওইদিকে জাননি, তাহলে আপনি কি তাদের থেকে বেশি সওয়াব অর্জন করতে চাইতেছেন? আপনি কি দিনের ব্যাপারে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সে বিষয়ে কি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি জেনে নিলেন? এই অধিকার আপনাকে কে দিল? সুতরাং এইটা এই এই যে বিষয়গুলো সালাত সিয়াম এই কাজগুলো কিনা, এইগুলা বিদআ না, কিন্তু আপনি যে দিন বা যে সময় উপলক্ষে সেটা করছেন সেটাই হচ্ছে বিদআত। সালাত এবং সিয়াম যখন যে সময়ে যেভাবে যত রাকাত পড়ার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন, সেই সময়ে ততটুকু সালাত করা সিয়াম পালন করা সেটাই হচ্ছে ইবাদত, এবং তদ দ্বারাই আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। কিন্তু আপনি যদি এর সময় ক্ষণ রাকাত সংখ্যা এগুলা নিজে নির্ধারণ করে যদি নিজের পক্ষ থেকে কিছু করতে যান, তাহলে ওই সালাত সিয়ামই কিন্তু আপনার অবিসম্পাত লাভের অর্জনের কারণ হয়ে যাবে, লায়নত আল্লাহ লায়নত লাভের কারণ হয়ে যাবে, এবং এটা খুবই যৌক্তিক একটা বিষয়, খুবই যৌক্তিক একটা বিষয়। অনেক ভালো জিনিস, সেই ভালো জিনিসটাকে যদি আপনি একটা খারাপ পাত্রে রাখেন তাহলে এইটুকু বলা যাবে না যে জিনিসটা তো ভালো। ঠিক এমনিভাবে সালাত সিয়াম এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো অবশ্যই ভালো, কিন্তু আপনি যেখানে যে সময় যে পাত্রে এটাকে রাখছেন, যেভাবে রাখছেন, যেভাবে এগুলো প্র্যাকটিস করতেছেন সেটাই হচ্ছে খারাপ, এটাই হচ্ছে বিদা এবং এটাই হচ্ছে ইনোভেশন, এটাই হচ্ছে দিনের মধ্যে নতুন ইন্ট্রোডিউসড করা একটা বিষয়, এটাই হচ্ছে প্রত্যাখ্যাত এবং এটাই হচ্ছে বিভ্রান্তি এবং এটাই হচ্ছে জাহান্নামের পথ সুগমকারী একটা কাজ। সুতরাং এসব বিষয় থেকে অবশ্যই প্রত্যেক মুসলিম মুসলিমাকে মুমিন মুমিনাকে এসব কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সব ধরনের বিদআত থেকে এবং ইসলামে নেই এমন সব কাজকর্ম থেকে পুরোপুরিভাবে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।
আল্লাহুম্মা আমিন। উস্তাদ, আমাদের আরো দুটো কোশ্চেন ছিল, সময় অল্প।
না, ফাদ্দাল ফাদ্দাল আখি, বিসমিল্লাহ, খুব দ্রুত ইনশাআল্লাহ।
বারাকাল্লাহ ফিক। প্রথম কোশ্চেন হচ্ছে যে নামাজে সেজদার অবস্থায় বাংলায় দোয়া করা যাবে কি, এবং সেজদারত অবস্থায় কিভাবে দোয়া করা উত্তম? যেমন সেজদারত অবস্থায় দুনিয়াবী বিষয়ে দোয়া করা উচিত হবে না, হবে কি না, এবং সুবহান রাব্বি আল আলা তিনবার বলার পরে দোয়া করা উচিত কিনা?
হ্যাঁ, অবশ্যই। এখানে কথা হলো যে প্রথম কথা হলো ফরাজ সালাতের সেজদায় বাংলাতে কোনো দোয়া না করাটাই হলো উত্তম। নওয়াফিল যেগুলা সুন্না সালাতের মধ্যে সেজদার মধ্যে সেজদার তাসবিহ পাঠ করার পরে তারপরে যে দোয়া নিজের যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো হালাল প্রয়োজনগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের সমস্যার জন্য প্রার্থনা করা যাবে, এবং এটাই হচ্ছে দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম বা একটা উপায়, সেটা করা যাবে। এখন এই ক্ষেত্রেও সেজদার মধ্যে দোয়ার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কোরআনে কারিমে যে সমস্ত দোয়াগুলো বর্ণিত আছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, কিংবা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এইভাবে কোরআনে কারিমে যে দোয়াগুলো বর্ণিত আছে, কোরআনে কারিমে বর্ণিত ওই দোয়াগুলো সেজদার মধ্যে পাঠ করা এটা সমীচীন না। এই দোয়াগুলো ব্যতীত সুন্নার মধ্যে যে সমস্ত দোয়াগুলো বর্ণিত আছে সেই দোয়াগুলো পাঠ করা যায়, এবং যেগুলো জামে এবং বানে সংক্ষিপ্ত হবে এবং অর্থবহুল হবে এরকম দোয়াগুলো পাঠ করাই হচ্ছে সবচেয়ে উত্তম। এখন কারো পক্ষে যদি এই আরবি দোয়াগুলো করা সম্ভব না হয় তাহলে সে সেজদার তসবিহ পাঠের পরে মনে মনে সে নিজের প্রয়োজন হালাল প্রয়োজনের জন্য বাংলাতে যদি দোয়া করতে চায় সেটা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই প্রার্থনা করতে পারে। নাম বারাকাল্লাহু ফিকুম।
আহসানাল্লাহু আলাইকুম। জাস্ট এডিশনাল এটা থেকে, রুকুতে যে অনেকে দোয়া করে এটা কি এলাউড কি না? সুবহান রাব্বিয়াল আযীম বলার পরে যে দোয়া করে এটা কি এলাউড?
রুকুতে দোয়া করার যে রুকুতে কিংবা রুকু থেকে যে দোয়া, যে দোয়াগুলা সুবহান রাব্বিয়াল আযীম এই দোয়ার পরে, কোনো কোনো হাদিসে আরও কিছু দোয়া এটার সাথে সম্পৃক্ত কিছু দোয়া আছে, হাদিসে বর্ণিত ওই দোয়াগুলাই করা যাবে, এর বাইরে কিছু করা যাবে না। যদি এর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীমের পরে কিছু দোয়া আছে হাদিসের মধ্যে যেগুলা কিছু জায়েফ হাদিস দ্বারা প্রমাণিত, তো ওইগুলা বাদ দেয়াই উত্তম। এবং কিছু হাসান হাদিস দ্বারা সুবহান রাব্বিয়াল আযীমের পরে আর যে তাসবিহগুলো আছে বা দোয়াগুলো আছে সেগুলা করাটাই হচ্ছে উত্তম, এর বাইরে কিছু করা যাবে না। কারণ এর বাইরে ওই সময় আর কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন মর্মে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, রুকু থেকে মাথা ওঠানোর পরে যেটা ওই যে আমরা কি যেটা অনেক সময় কুনুত, কুনুতে নাজিলা এটা রুকু থেকে মাথা ওঠানোর পরে করা হয়েছে, যদি সেরকম হয় তাহলে কুনুতে নাজিলা সেটা রুকু থেকে মাথা ওঠানোর পরে করা যেতে পারে। হ্যাঁ, কিন্তু রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীমের পরে যে নিজের হয়তো বাংলা হোক কিংবা যে অন্যান্য নিজের প্রয়োজনের কোনো দোয়া এটা না করাটাই এটা হচ্ছে উত্তম, এবং এটা কি না এটা হাদিস দ্বারা এটা প্রমাণিত না। না
না, আহসানাল্লাহু আলাইকুম। আমাদের দুইটা কোশ্চেনই ছিল রেজওয়ান ভাইয়ের পক্ষ থেকে, আমি একটু অ্যাড করছি রুকুর বিষয়টা। সেকেন্ড কোশ্চেন ওনার এবং সর্বশেষ কোশ্চেন যেটা হচ্ছে যে, এবং আমি চেষ্টা করব বাংলায় বলার জন্য, সুন্নত অনুসায়ী সালাত আদায় করা কিভাবে শিখবো যদি কোনো আহলে সুন্না এবং সালাফি আলেম বা শিক্ষক এর সংসর্গ লাভ করা সম্ভব না হয়?
এই পর্যন্তই প্রশ্ন।
জি
জি না, আসলে শুধুমাত্র সালাত না, প্রত্যেকটা বিষয়ে সুন্না অনুযায়ী কিভাবে আমরা এই দিনকে অনুসরণ বা অনুশীলন করব সে বিষয়ে আমাদের অবশ্যই আহলুল ইলম উলামায়ে কেরামদের থেকে সেটা শিক্ষা করে নেয়া, এটাই হচ্ছে আমাদের মূল ওয়াজিব, মূল কাজ। যদি কোনোভাবে উলামায়ে কেরামদের সংস্পর্শে পাওয়া বা তাদের সংস্পর্শে যাওয়াটা যদি সম্ভবপর না হয় তাহলে আলহামদুলিল্লাহ যেমন কোরআন সুন্না কিংবা আহলুল ইলমদের যে অথেন্টিক যে বইগুলো সেই বইগুলোর সাহায্য আমাদেরকে নিতে হবে। কারণ যখন একটা মাধ্যমের নাগাল পাওয়া যখন আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব হবে না, তখন অবশ্যই তার বিকল্প যেটা সেটা সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাধ্যের অতীত কোনো বিষয়ে তাকলিফ দেন না। হ্যাঁ, তো যদি উলামায়ে কেরাম বা আহলুল ইলমদের সংস্পর্শ থেকে সংস্পর্শে যে শিক্ষা নেয়া এটা সম্ভবপর না হয় তাহলে উলামায়ে কেরামদের যে কিতাব তাদের বই পুস্তক এইগুলা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে যেন তিনি আমাদেরকে সঠিকভাবে দিন বুঝার পথ সুগম করে দেন। আর এটা হবেই যখন একজন লোক কায় মনে অর্থাৎ খালিস অন্তরে যখন চাইবে যে আমি দিন শিখতে চাই, দিন বুঝতে চাই এবং সঠিকভাবে দিনটা আমি অনুশীলন করতে চাই, তখন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই পথ দেখিয়ে দেবেন এবং সেই পথ তার জন্য সহজ করে দেবেন। কোরআনে কারিমে এইটুকুই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন, যারা আল্লাহর পথে চেষ্টা করে করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাকে আমার পথ দেখিয়ে দেব, ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন, এবং অবশ্যই আল্লাহ মুহসিনিনদের সাথে আছেন। তাহলে এখানে মূল বিষয়টা কি, যে ওই লোকটাকে মুহসিন হতে হবে, মুহসিন হতে হবে অর্থাৎ তার নিয়ত হতে হবে একদম খালিস, যে আমি খালিস অন্তরে সে চাইতে হবে যে আমি সঠিক দিনটা জানতে চাই, শিখতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ আজ্জা ওয়াজাল তার জন্য সে পথ সহজ করে দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং এটা আল্লাহ তাআলার ওয়াদা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনো কি হতে পারে না, বিন্দু মাত্র এর মধ্যে কোনো ভুল হতে পারে না, আল্লাহ তার ওয়াদার ব্যতিক্রম করেন না। কাজ হলো আমাদেরকে, আমি মনে প্রাণে চাইতে হবে যে আমি সাহি দিনটা জানতে চাই, শিখতে চাই, মানতে চাই, আল্লাহর কাছে প্রার্থনা যে আল্লাহ তুমি আমার জন্য সেই পথ সুগম করে দাও। সেই পথ, সেই পথ পাওয়ার জন্য সে যদি চেষ্টা করে তাহলে তার কাজ কি হচ্ছে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, মান সালাকা তারিকা, যে এমন পথ ধরে চলবে, ইয়ালতামিসু ফিহি ইলমা, জ্ঞান অন্বেষণের পথে যদি কেউ চলে, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তাহলে এর দ্বারা আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেবেন। তো জান্নাতের পথ সুগম কীভাবে করবেন, কীভাবে জান্নাতের পথ সুগম হবে, অবশ্যই তাকে হক হক পর্যন্ত পৌঁছে দেবেন। সে হক পাবে, সে হক অনুসরণ করবে এবং এর দ্বারাই তার জান্নাতের পথ সুগম হবে। আমাদের কাজ হচ্ছে সর্ববিষয়ে দিয়ে, বিশেষ করে দিনের বিষয়গুলো সঠিকভাবে জানার জন্য প্রাণপণ চেষ্টা করা, এহসান মহসিন হতে হবে, খালিস নিয়তে, বাস এটুকু ইনশাআল্লাহ, বাকিটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। না
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।